ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে আছে ঢাকা থেকে আমির খসরুর পাঠানো বার্তা।
99টি দেশের আইনের শাসন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে বাংলাদেশ সম্পর্কে এক হতাশাব্যঞ্জক চিত্র তুলে ধরা হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস খোসরায়ের টেলিফোন বার্তা।
আন্না হাজারে ও মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ সভায় আমন্ত্রণ পেয়েও তা ফিরিয়ে দিলেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারী।
এবং ইউক্রেন বিষয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি প্যানেল আলোচনার উপর বিশেষ প্রতিবেদন।
And it should be very clear to Putin that the world is going to apply sanctions in a major way for a long period of time, not just for a few months, if he seizes or stays in charge of large swaths of Ukraine.
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইউক্রেনের সংকটাপন্ন ক্রাইমিয়া অঞ্চলের বিধায়করা রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এই পদক্ষেপ সেখানে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। রুশ সমর্থিত ক্রাইমিয়ার সংসদে এই ভোট এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে জরুরি এক শীর্ষ বৈঠকে বসেছেন। তারা ক্রাইমিয়ায় রুশ সেনার প্রবেশের পর রাশিয়ার অবস্থান পরিবর্তনের জন্য দেশটিকে চাপ দেওয়ার লক্ষ্যে এই বৈঠক করছেন। যুক্তরাষ্ট্রের বিধায়করাও রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলাপ আলোচনার জন্য আজ মিলিত হচ্ছেন। কৃষ্ণসাগরের উপদ্বীপ রুশ সংখ্যাগরিষ্ঠ এই ক্রাইমিয়ার সরকার আজ বলেছে যে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে তারা 16 মার্চ একটি গণভোটের আয়োজন করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই আবেদন বিবেচনা করতে বলা হচ্ছে। তবে ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের দূত ইয়ান টমবিনস্কি বলছেন যে কেবলমাত্র ক্রাইমিয়ায় গণভোট হবে অসাংবিধানিক। তিনি বলছেন যে একমাত্র পথ হচ্ছে গোটা ইউক্রেনে গণভোট। ইউক্রেনের সংবিধান এবং আঞ্চলিক অখণ্ডতার আলোকে ক্রাইমিয়ায় গণভোট নেওয়া হলে তা হবে অসাংবিধানিক। বর্তমানে ব্রাসেলসে অবস্থানরত ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইরসেনিয়ক রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে ক্রাইমিয়ার সংসদের ভোটকে অসাংবিধানিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এবং বলছেন যে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না করার জন্য তাঁর সরকার মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র রুশ এবং ক্রাইমিয়ানদের ওপর ভিসা বিধিনিষেধ চালু করছে এবং ইউক্রেনের সম্পত্তি যুক্তরাষ্ট্রের বাইরে হস্তান্তর বন্ধ করে দিয়েছে। আজ হোয়াইট হাউস বলেছে যে প্রেসিডেন্ট বারাক ওবামা একটি নির্বাহী আদেশে স্বাক্ষর দিয়েছেন যাতে সেই সব ব্যক্তি এবং গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা ইউক্রেনে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করার কর্মকাণ্ডের জন্য দায়ী। আজ খুব ভোরবেলা নেটোর এক বিমান আক্রমণে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে 5 জন আফগান সৈন্য নিহত এবং আরও অন্তত 8 জন আহত হয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর একজন মুখপাত্রী বলেছেন যে সামরিক অভিযানের সময় ওই সৈন্যদের ভুলবশত হত্যা করা হয়। তিনি বলেন ওই ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার হয়নি যে ওই বিমান হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কোন কোন লক্ষ্যবস্তুর উপর তা আঘাত হেনেছে। লোগারে প্রাদেশিক কর্মকর্তারা বলছেন যে আজ পরে বৈঠক করে তাঁরা এ ব্যাপারে সরকারি প্রতিক্রিয়া জানাবেন। যুক্তরাষ্ট্র এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মধ্যে সম্পর্ক যখন প্রায় তলানিতে সেই সময় এই ঘটনাটি ঘটল। কারজাই এ ধরনের বিমান হামলার সমালোচনা করে থাকেন যা কিনা আফগানদের জীবন নাশই হয়। বর্তমানে শ্রীলঙ্কায় সরকারি সফরে থাকা কারজাই এই হামলা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের 2014 সালের আইনের শাসন সূচককে 99টি দেশের আইনের শাসন ও বিচার সংক্রান্ত প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে হতাশাব্যঞ্জক চিত্র তুলে ধরা হয়েছে। বিষয়টি নিয়ে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ ওই তালিকায় সব মিলিয়ে শেষের কাতারের একটি দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার বাস্তবায়নে যেসব ব্যবস্থাবলী তাতে বড় ধরনের ঘাটতি রয়েছে। দেওয়ানি বিচারিক ব্যবস্থার সূচকে বাংলাদেশ 99টি দেশের মধ্যে 93তম এবং ফৌজদারি ব্যবস্থার ক্ষেত্রে 94তম অবস্থানে রয়েছে। এছাড়া সরকারের জবাবদিহিতা, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা, মৌলিক অধিকার, আইনের প্রয়োগ সহ সব সূচকেই বাংলাদেশের অবস্থান একেবারেই পিছনের দিকে। প্রতিবেদনে দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলে উল্লেখ করা হয়। মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশি নির্যাতনকে বাংলাদেশের জন্য একটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের অতীতের রিপোর্টগুলোতেও বাংলাদেশের অবস্থান ছিল গড়পড়তা একই রকম। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে, গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দেশে খাদ্যের মূল্য স্ফীতি বেড়েছে। ঢাকায় আমাদের অপসংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি জানুয়ারি মাসে ছিল 8.81%, যা বেড়ে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়েছে 8.84%। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, খাদ্যের মূল্যস্ফীতির বিষয়টি সাধারণ মানুষের উদ্বেগের বিষয়।
আমাদের কাছে উৎকণ্ঠার বিষয় এই জন্য, আখের উপর যদি ফুড ইনফ্লেশন হয়, যেগুলো মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস এবং গরিব জনগণের আইটেম, এক্ষেত্রে তারা হার্ড হিট হবে এবং যারা একবার নিচের দিকে আছে তাদের দারিদ্রতা বৃদ্ধি পাবে।
অধ্যাপক আবু আহমেদ বলেন, সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বস্তি দিতে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কমাতে সরকারকে সচেষ্ট হতে হবে, যাতে তা 6% বেশি না হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সেদেশে তালিবান বিদ্রোহ অবসানের লক্ষ্যে স্থবির আলোচনা চাঙ্গা করার লক্ষ্যে এই বৈঠক করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শরীফ জোর দিয়ে বলেন যে, দেশটিকে সন্ত্রাসমুক্ত করা এবং দেশে শান্তি আনা তাঁর ধর্মীয়, জাতীয়, নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বুধবার সরকারি আলোচক ইরফান সিদ্দিকি বলেন যে, আলোচনায় একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে তারা পৌঁছেছেন। এ পর্যন্ত জঙ্গিদের হামলা বন্ধ করতে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। তালিবানের আলোচক সামিউল হক বলেন যে, এই সংঘাতে বন্ধ করার জন্য একটি নতুন কৌশলের প্রয়োজন রয়েছে। ইসলামী জঙ্গিদের একটি জোট তাহরিকে তালিবান পাকিস্তানে কট্টর শরিয়া আইন আরোপ করতে চায়। ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার শেষ দিন রোববার 9 মার্চ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
এখনো ভোটার তালিকায় নাম ওঠেনি, তাহলে কি লোকসভা নির্বাচনে এবার ভোট দেওয়ার উপায় নেই? না, আরো একটা সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অফিসার সুনীল গুপ্তা জানিয়েছেন, রবিবার 9 মার্চ রাজ্যের প্রতিটি পোলিং বুথে গিয়ে ভোটার তালিকা দেখে জেনে নেওয়া যাবে নাম আছে না বাদ পড়েছে। নাম না থাকলে সঙ্গে সঙ্গে তালিকায় নাম তোলানোর দরখাস্ত করে দেয়া যাবে। এবারের একটি অভিনবত্ব হল, কোনো কেন্দ্রে নির্বাচনের 3-7 দিন আগে সমস্ত ভোটদাতার বাড়িতে সচিত্র ভোটার স্লিপ পৌঁছে দেবে কমিশন। এছাড়া এবারই প্রথম ভোটদাতারা কোনো প্রার্থীকেই পছন্দ না হলে নান অব দ্য অ্যাবাভ বোতাম টিপে নিজের অপছন্দের কথা জানিয়ে দিতে পারবেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নতুন দিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ সভায় আমন্ত্রণ পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
দেশের আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে অর্থাৎ আগামী 12 মার্চ নতুন দিল্লির রামলীলা ময়দানে বিশিষ্ট সমাজসেবী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা উপদেষ্টা আন্না হাজারে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ সভায় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের আমন্ত্রণ পেয়ে সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলেন নতুন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসাও করেছেন, সৈয়দ আহমেদ বুখারি নতুন দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, আন্না হাজারে যে মঞ্চে থাকবেন সেখানে তিনি যাবেন না। তার কারণ, আন্না হাজারের পিছনে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় সেবক সংঘের মদত আছে বলে তিনি মনে করেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, গোটা দেশে মুসলিমদের অবস্থা খতিয়ে দেখতে 11 সদস্যের একটি কমিটিও গঠন করেছেন তিনি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং পশ্চিমবঙ্গে আগামী 13 মার্চ ওই কমিটির 2 সদস্য পশ্চিমবঙ্গে সফরে আসছেন বলেও তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লিবিয়ার সরকার বলছে যে, নিজার নিহত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে সে দেশ থেকে বহিষ্কার করেছে। প্রধানমন্ত্রী আলি জেদানের দপ্তর এক বিবৃতিতে বলছে যে, সাদি গাদ্দাফি বৃহস্পতিবার লিবিয়ায় গিয়ে পৌঁছান এবং তিনি এখন ত্রিপোলির কারাগারে রয়েছেন। লিবিয়ায় নেটো সমর্থিত উত্থানের পর সাদি গাদ্দাফি লিবিয়ার দক্ষিণাঞ্চলের দেশ নাইজারে পালিয়ে যান। সরকারি ছবিতে দেখানো হয়েছে যে সাদির মাথার চুল কামানো এবং তিনি কয়েদিদের নীল পোশাক পরে আছেন। লিবিয়া জোরালোভাবেই বলেছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা তাঁর প্রতি আচরণ করবেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25, 31, 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405 ও 11850 কিলোহার্টজে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা নেওয়া উচিত সে বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশন মিলনায়তনে। এতে অংশ নেন বেশ কয়েকজন আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক। সেলিম হোসেন ছিলেন সেই অনুষ্ঠানে, তার কাছে শুনুন বিস্তারিত।
ইউক্রেনে রাশিয়ার সর্বসাম্প্রতিক অভিযানকে দেশটির সার্বভৌমত্বে হস্তক্ষেপ উল্লেখ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রসমূহকে রাশিয়ার উপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেন নিয়ে অনুষ্ঠিত এক প্যানেল আলোচনায় বক্তারা। রাশিয়ার এ ধরনের আচরণকে গোটা বিশ্বের জন্য নিরাপত্তা হুমকি বলেও তারা মন্তব্য করেছেন। ইউক্রেনের ভবিষ্যৎ শীর্ষক প্যানেল আলোচনার বক্তারা সোভিয়েত ইউনিয়ন থেকে ওই অঞ্চলের বিভিন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহের উদ্ভবের ইতিহাস তুলে ধরেন এবং রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বদানের আহ্বান জানান। প্যানেল আলোচনার সঞ্চালন করেন হেরিটেজ ফাউন্ডেশনের দ্য ক্যাথরিন অ্যান্ড শেলবি কিউলাম ডেভিস ইনস্টিটিউট ফর ফরেন স্টাডিজের পরিচালক ডক্টর জেমস ক্যারাফনু। আলোচনায় অংশ নেন ফরেন পলিসি ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক ডক্টর ক্রিস্টোফার জে গ্রিফিন, ব্রুকিংস ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ডক্টর মাইকেল ই ও হ্যানলেন এবং হেরিটেজ ফাউন্ডেশন ফেলো ডক্টর কিম আর হোমস। ইউক্রেনের স্বাধীনতার স্বপ্ন পূরণ এবং দেশটিতে গণতন্ত্র ও ব্যবসা বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতার ইতিহাস তুলে ধরে ডক্টর মাইকেল ই ও হ্যানলন বলেন, ইউক্রেনে বিগত কয়েক মাসের অস্থির অবস্থা, প্রাণহানি, সেখানে রাশিয়ার সর্বশেষ অভিযান, সবকিছু মিলে এখন যে অবস্থায় রয়েছে তাতে অবিলম্বে যুক্তরাষ্ট্রের উচিত হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদী এবং শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, অন্যথায় অবস্থা আরও ভয়াবহ হবে।
Not a lot of people have died, and there's no permanent declaration of forced annexation. So that's what I'm worried about, the possibility for this to escalate. And I want to get all the tools on the table now that we can use to prevent a worsening of...
তিনি বলছিলেন, তুলনামূলকভাবে এখনো মৃতের সংখ্যা কম বলতে হবে, কিন্তু আমি শঙ্কিত এর চেয়ে যদি পরিস্থিতি খারাপ হয় তাই নিয়ে। অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। রাশিয়ার বিরুদ্ধে যত কঠিন সম্ভব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করুন। এমন নিষেধাজ্ঞা আরোপ করা হোক যা পুতিনকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে গোটা বিশ্বই তার বিরুদ্ধে। আমার বক্তব্য হচ্ছে, যদি সে ইউক্রেনের ক্ষমতা দখল করতে চায় বা জোর করে ইয়ানুকোভিচকে ক্ষমতায় বসাতে চায়, অথবা যদি ইউক্রেনের জনগণকে শাস্তি দেয়, তবে কয়েক মাসের জন্য নয়, দীর্ঘ মেয়াদের জন্য আরোপ করতে হবে এই নিষেধাজ্ঞা। এ পর্যন্ত সেখানে যা ঘটেছে তা যে ঠিক হয়েছে তা বলছি না, কিন্তু অবস্থা যেন আরও খারাপ না হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সর্ববৃহৎ বিনিয়োগকারী বলে নয়, এখনই যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন এবং বন্ধুরাষ্ট্রসমূহকে সঙ্গে নিয়ে ইউক্রেনে রাশিয়ার অযাচিত হস্তক্ষেপ এবং দখলদারি মনোভাব শক্ত হাতে দমন না করলে রাশিয়ার ন্যায় অন্যান্য উচ্চাভিলাষী রাষ্ট্রসমূহ এ থেকে উৎসাহ পাবে, যা ভবিষ্যতে বিশ্বশান্তির জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে বলে অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানের অন্যতম প্রধান আলোচক ডক্টর ক্রিস্টোফার জে গ্রিফিন।
In my view, the president should use this opportunity both to pursue the specific measures that the crisis in Ukraine demands, but he should also be conscious that he's speaking to three audiences and will speak to those audiences in describing that the United States...
তিনি বলছিলেন, ইউক্রেনের সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উচিত হবে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়া। প্রেসিডেন্টকে এও মনে রাখতে হবে যে বিশ্ববাসী তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের উদ্যোগ দেখার জন্য। যুক্তরাষ্ট্রকে বোঝাতে হবে যে তারা দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে আর সারা বিশ্বের মুক্তিকামী মানুষের পক্ষেই কাজ করছে। এক্ষেত্রে দখলদার হচ্ছে পরিষ্কারভাবে রাশিয়া, ব্যক্তিগতভাবে পুতিন আর তার সমর্থকরা। বৃহৎ পরিসরে চীন, সিরিয়া, ইরান তাকিয়ে আছে ইউক্রেন পরিস্থিতিতে আমেরিকা কী ভূমিকা নেয় তা দেখার জন্যে। যেন আমেরিকা যদি এর বিপক্ষে কড়া অবস্থান না নেয়, ভবিষ্যতে তারাও এমন দখলদারিত্বের মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারে। হেরিটেজ ফাউন্ডেশনের ফেলো ডক্টর কিম আর হোমস বলেন, ইউক্রেনের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ওবামা প্রশাসনের উদ্বেগ এবং প্রেসিডেন্ট ওবামার রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে কড়া ভাষায় কথোপকথন বেশ সন্তোষজনক। তিনি বলেন, অবিলম্বে যুক্তরাষ্ট্রকে ইউক্রেন বিষয়ে তার অবস্থান স্পষ্ট করতে হবে এবং রাশিয়াকে বোঝাতে হবে যে ইউক্রেনের পক্ষে শক্ত অবস্থান নিতে যুক্তরাষ্ট্রের কোনো রকম দুর্বলতাই নেই। তিনি বলছিলেন, প্রতিরক্ষা খাতে ব্যয় কমানোর কৌশল যুক্তরাষ্ট্রের বন্ধ করতে হবে, এতে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশকে সতর্ক করা সহজ হবে যে আমেরিকার সামরিক শক্তি ঠিকই আছে। এ পরিস্থিতিতে সেনা অভিযানের চিন্তা করা ঠিক হবে না, ইরাক এবং আফগানিস্তান ও সিরিয়ার বিষয় মাথায় রেখেই তা করতে হবে। ইউক্রেন পরিস্থিতির কিভাবে শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব তা নিয়ে অবিলম্বেই চিন্তা করা উচিত হবে। আলোচনা শেষে উপস্থিত শ্রোতারা ইউক্রেন পরিস্থিতি এবং চীন সহ বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর অবস্থান নিয়ে প্যানেলিস্টদের কাছে নানা প্রশ্ন করেন।
বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিপুল ক্ষতি মোকাবেলায় বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ তাদের আবারও নিতে হচ্ছে। ওদিকে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট আয়ের সাধারণ মানুষই এতে ক্ষতিগ্রস্ত হবে। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শীঘ্রই আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানা গেছে। এবারে বিদ্যুতের দাম বাড়ানো হলে তা গত পাঁচ বছরের মধ্যে ষষ্ঠ দফা বৃদ্ধি। কর্তৃপক্ষ বলছে, বিপুল ক্ষতি মোকাবেলায় এই উদ্যোগ তাদের নিতে হচ্ছে। আর বিশেষজ্ঞগণ বলছেন, কর্তৃপক্ষ কম বিদ্যুৎ ব্যবহার করেন এমন ভোক্তাদের উপরই চাপ সৃষ্টি করতে চাচ্ছে। বিদ্যুতের দাম বৃদ্ধি হলে কি প্রতিক্রিয়া দেখা দেবে সে সম্পর্কে বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ।
বিদ্যুতের দাম বাড়ার ফলে যে উৎপাদনকারী আমাদের শিল্প বাণিজ্য একটা এফেক্ট পড়বে, যেটা অনেক বেড়ে মানে শিল্পের যে উৎপাদন খরচ বেড়ে যাবে, এবং এটা উৎপাদন খরচ বেড়ে গেলে তাকে আমরা এটার প্রাইস বেড়ে যাবে শিল্পের যে প্রোডাক্ট গুলো, এবং আর্থিক শিল্প যোদ্ধারা এটা পাচন করবে কনজিউমারের কাছে, একদিকে কনজিউমার উপর বোঝা যাবে, আবার এদিকে শিল্প যোদ্ধার প্রফিটও কমে যাবে। অর্থাৎ এইটাতে আপনার দুই পক্ষ হিসাবে, আবার অপরদিকে আরেকটা জিনিস, সাধারণ মানুষের জীবনযাত্রার মান যখন আপনি বিদ্যুতের দাম বাড়াবেন, তখন আপনি যে অন্যান্য সার্ভিস গুলো, অন্যান্য যে আপনার যে বাড়ি ভাড়া বলুন বা দোকান ভাড়া বলুন, ওই জিনিসগুলো লোকজনকে অ্যাট্রাক্ট করবে কনজিউমারদের, মানে সেবা খাতে কনজিউমারের যে সেবাটা নেবে বিভিন্ন হিসেবে, সেটারও দাম বেড়ে যাবে, মানে মূল্য বেড়ে যাবে। অর্থাৎ প্রডিউসারদের কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন তাদের প্রফিট বেড়ে যাবে, আর ওদিকে কনজিউমারদের বেশি দামে সেগুলো দামে কিন্তু মূল্যস্ফীত উস্কে দেবে।
এদিকে অধ্যাপক মোহাম্মদ মনে করেন, বিদ্যুতের দাম বৃদ্ধিতে নির্দিষ্ট আয়ের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে, তবে তিনি মনে করেন এই দাম বৃদ্ধির পক্ষে কোনো যৌক্তিক কারণ নেই।
বিদ্যুতের দাম এই সময়ে বৃদ্ধির আসলে কোনো যুক্তি আমি দেখি না, কারণ তেলের দাম আন্তর্জাতিক ভাবে ভাবে নাই, যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো থেকে যেগুলোর কারণে উৎপাদন ব্যয় বেশি বাড়ছে, সেগুলো হঠাৎ করে আর উৎপাদন ব্যয় বাড়েনি। সামগ্রিক ভাবে বিদ্যুৎ খাতের উপর একটা চাপ আছে, সরকারের কিছু দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ছে, এবং সেই উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য যে ভর্তুকি তৈরি হচ্ছে, সেই চাপটা থেকে মুক্তির জন্য যে সরকার জনগণের উপর এই বোঝাটা শিফট করতে চাচ্ছে।
বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষক এবং নিম্ন আয়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে বলছেন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামী বুধবার হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং স্বচ্ছতা। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চেষ্টা চলছে যাতে প্রাথমিক পর্যায়ে সার্বজনীন শিক্ষার সুযোগ থাকে এবং সব শিশুই মাধ্যমিক পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য একটি জোরালো ভিত্তি পায়। অবশ্য জাতিসংঘের শিশু তহবিলের সবার জন্য শিক্ষা উদ্যোগের বাৎসরিক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নমানের শিক্ষার কারণে প্রতি বছর সরকারগুলো প্রায় $1,300 কোটি হারাচ্ছে। এর ফলে দরিদ্র দেশগুলোতে প্রতি চারজন ছাত্রের একজন একটি সম্পূর্ণ বাক্য পড়তে পারছে না, এরা সংখ্যায় 17.5 কোটি। এ নিয়ে উইলিয়াম ইগলের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছি।
নতুন একটি রিপোর্টে দেখা গিয়েছে যে উন্নয়নকামী দেশগুলোতে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার অভাবের কারণে ওইসব দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক একটি সংস্থা রেজাল্টস ফর ডেভেলপমেন্ট বা R4D এই গবেষণাটি চালিয়েছে। গবেষণায় বলা হয়েছে যেসব ছেলেমেয়েরা প্রাথমিক স্কুলে পড়াশোনা করেনি তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো ভূমিকা রাখে না এবং এদেরকে দেশের অগ্রগতিতেও অন্তর্ভুক্ত করা যায় না। R4D বলছে এই গবেষণাটি তারা চালিয়েছে কারণ তারা আশঙ্কা করছে যে বিশ্বময় শিক্ষাক্ষেত্রে সমস্যা বেড়ে চলেছে। ওই দলটি দেখেছে প্রাথমিক স্কুলে যেতে পারে এমন বয়সের 5,70,00,000 শিশু স্কুলে যাচ্ছে না, আর এদের মধ্যে বেশিরভাগই সাহারা মরুর নিম্নাঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার। মেলান টমাস R4D সংস্থায় কাজ করেন। তিনি বলেন এই সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অগ্রগতি খুব ধীরে হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা প্রাথমিক স্কুলে লেখাপড়া শেষ করেছে তারা চায় ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করতে। অসংখ্য গবেষণায় দেখা গিয়েছে যারা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং জীবনে তারা ভালো আয় করে। তিনি বলেন শিক্ষার গুরুত্ব যে অপরিসীম তা আমরা জানি, কিন্তু শিক্ষার গুরুত্বকে তুলে ধরার জন্য আমাদের নতুন পথ খুঁজে বার করতে হবে। এই সংস্থাটি দেখাতে চাইছে যে একজন শিশু স্কুলে না গেলে সেই দেশে অর্থনৈতিক ক্ষতি কতটা হচ্ছে। ওই গবেষণায় ইউনেস্কোর ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স এবং উন্নয়নকামী দেশের শ্রমবাজারের পরিসংখ্যান ব্যবহার করেছে। দেখা গিয়েছে কম বয়সী ছেলেমেয়েদের ন্যূনতম শিক্ষা না থাকার কারণে উন্নয়নকামী প্রায় 20 দেশের ক্ষতি হচ্ছে। মেলান টমাস বলেন গবেষকেরা দেখেছেন সাহারা মরুর নিম্নাঞ্চলের একটি শিশু যদি স্কুলে না যায় তার খরচ আরও অনেক বেশি যদি ওই শিশুটিকে স্কুলে পাঠানো হয়। তিনি বলেন 5 দেশের বাৎসরিক আয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি গবেষণা করা হয়েছে। আইভরি কোস্ট, গাম্বিয়া, মালি, সেনেগাল এবং ইয়েমেনে এই গবেষণা চালানো হয়েছে। নাইজেরিয়ায় সবচাইতে বেশি সংখ্যক শিশু, প্রায় 1 কোটি ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে না, এর ফলে দেশটিতে $কোটি কোটি ক্ষতি হচ্ছে। তিনি আশা করছেন যে এই গবেষণার ফলে স্থানীয় সরকার এবং নীতি নির্ধারকেরা এই বিষয়টি অনুধাবন করতে পারবেন যে দেশের শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তোলার গুরুত্ব অপরিসীম।
আপনারা এই রিপোর্টটি শুনলেন তাহিরা কিবরিয়ার কাছ থেকে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এবার ইমেল এবং ডাক মারফত পাওয়া আপনাদের চিঠি এবং আমাদের জবাব নিয়ে আসছেন সুগুফতা নাসরিন খুইন।
সবার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথমে যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন খোকন নাস্কর। আপনি লিখেছেন ভারতের কলকাতা, সোনারপুর, গড়িয়া, বোয়ালিয়া, বাদলচন্দ্র নস্করের ওনার কেয়ার অফে, সেখান থেকে চিঠি লিখেছেন আপনি, অনেক ধন্যবাদ। আপনি জানিয়েছেন যে আপনাকে ক্যালেন্ডার পাঠানো হয়েছে এবং আপনি সেটি পেয়েছেন। ভালো লাগলো যে আপনি আমাদের আবার সেটা জানিয়ে দিয়েছেন যে আপনি ক্যালেন্ডারটা পেয়েছেন। আবার চিঠি লিখবেন কেমন? এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ গোলাম মোস্তফা। আপনি লিখেছেন বাংলাদেশের জয়পুরহাট, কালই, শান্তিনগর বাজার স্থল থেকে, অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনি জানিয়েছেন যে আপনি আমাদের অনেক পুরনো শ্রোতা, 25 বছর পর আপনি আবার আমাদের অনুষ্ঠান শুনছেন। খুব ভালো লাগছে যে আপনি যদিও অনেকদিন মাঝখানে অনুষ্ঠান শোনেননি, আপনি আবার ফিরে এসেছেন আমাদের অনুষ্ঠানে, এখন আবার শুনছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠানে। আশা করি অনুষ্ঠান আপনার ভালো লাগছে। আপনি কোনো বিশেষ প্রশ্ন করেননি, আশা করি এর পরের চিঠিতে প্রশ্ন করবেন। আপনি একটা ক্যালেন্ডার চেয়েছেন, আপনাকে অবশ্যই ক্যালেন্ডার পাঠানো হবে। ধন্যবাদ আবার ফিরে আসার জন্য। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ আবু সুফিয়ান। আপনি লিখেছেন হবিগঞ্জ, নবীগঞ্জ গ্রাম ও ডাক লোগাঁও। অনেকে ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনিও একটি ক্যালেন্ডার চেয়েছেন, অবশ্যই পাঠিয়ে দেব। আপনি আরও লিখেছেন যে আপনার আমাদের বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ এবং সংবাদ পর্যালোচনা আপনার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আবার চিঠি লিখবেন কেমন? এর পরের চিঠিটি লিখেছেন সুজিত কুমার রায়, আপনি লিখেছেন হবিগঞ্জের হবিগঞ্জ হাসপাতাল রোড থেকে। আপনি লিখেছেন আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনার বিশেষভাবে আপনি হ্যালো ওয়াশিংটনের কথা উল্লেখ করেছেন, ধন্যবাদ। আশা করি আপনি আমাদের হ্যালো ওয়াশিংটন যখন শোনেন আমাদের প্রশ্নও করবেন অনুষ্ঠানে, কেমন প্যানেলের কাছে? ধন্যবাদ চিঠি লেখার জন্য। আরও চিঠি লিখেছেন ভারতের নদিয়ার তেহাত্তা থেকে, তেহাত্তার গোপালপুর থেকে কপিল দেব মণ্ডল, আপনি একটি রেডিও চেয়েছেন। ভাই, আমরা তো এখান থেকে রেডিও পাঠাই না, যাই হোক অনুষ্ঠান শুনবেন আশা করি। আজ এখানে শেষ করতে হচ্ছে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পরিবেশন করছেন আনিস আহমেদ।
রুশ সমর্থিত ক্রাইমিয়ার সংসদে এই ভোট এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে জরুরি এক শীর্ষ বৈঠকে বসেছেন। সেখানে ক্রাইমিয়া অঞ্চলের বিধায়করা রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তারা ক্রাইমিয়ায় রুশ সেনার প্রবেশের পর রাশিয়ার অবস্থানের পরিবর্তনের জন্য দেশটিকে চাপ দেওয়ার লক্ষ্যে ওই বৈঠক করছেন। যুক্তরাষ্ট্রের বিধায়করাও রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলাপ আলোচনার জন্য আজ মিলিত হচ্ছেন। আজ খুব ভোরবেলা নেটোর এক বিমান আক্রমণে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে পাঁচজন আফগান সৈন্য নিহত এবং আরও অন্তত আটজন আহত হয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর একজন মুখপাত্রী বলেছেন যে সামরিক অভিযানের সময় ওই সৈন্যদের ভুলবশত হত্যা করা হয়। তিনি বলেন ওই ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার হয়নি যে ওই বিমান হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কোন কোন লক্ষ্যবস্তুর ওপর তা আঘাত এনেছে। এবারে ভারতে লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তালিকায় বহু তারকার নাম রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় যেন সাংস্কৃতিক জগতের তারকাদের মেলা বসেছে। বাঁকুড়ায় মুনমুন সেন, ঘাটালে দেব, মেদিনীপুরে সন্ধ্যা রায়, বালুরঘাটে অর্পিতা ঘোষ, মালদহ উত্তরে সৌমিত্র রায়, বহরমপুরে ইন্দ্রনীল সেন, দার্জিলিংয়ে বাইচুং ভুটিয়া, কেউ অভিনেতা, কেউ গায়ক, একজন ফুটবলার। এছাড়াও যাদবপুর কেন্দ্রে বিশিষ্ট শিক্ষাবিদ সুগত বসু। এরা কেউ রাজনৈতিক জগতের মানুষ না হলেও দল কেন প্রার্থী করছে তাদের, রাজনৈতিক মহলের ব্যাখ্যা হলো ব্যক্তিগত জনপ্রিয়তা এদের জয়ের সহায় হবে, আর দলীয় নেতৃত্ব এদের যাই বলুন না কেন এরা বিনা প্রশ্নে তা মেনে নেবেন। অবশ্য গত বছরের সাংসদ গায়ক কবির সুমন বিদ্রোহী হয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লিবিয়ার সরকার বলছে যে নিজার নিহত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে সে দেশ থেকে বহিষ্কার করেছে। প্রধানমন্ত্রী আলী জেদানের দপ্তর এক বিবৃতিতে বলেছে যে সাদি গাদ্দাফি বৃহস্পতিবার লিবিয়ায় গিয়ে পৌঁছান এবং তিনি এখন ত্রিপোলির কারাগারে রয়েছেন। লিবিয়ার নেটো সমর্থিত উত্থানের পর সাদি গাদ্দাফি লিবিয়ার দক্ষিণাঞ্চলের দেশ নিজারে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা দুটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল চিকিৎসার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছেন, যা কিনা এইডস রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা HIV রোগীদের দেহ থেকে রক্তকোষ অপসারণ করেন এবং এমন এক কৌশল গ্রহণ করেন যা ওই প্রোটিনটি সরিয়ে দেয় যা রক্তকোষে ভাইরাস যুক্ত করে।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন ডেলোরাস ডেভিস আর প্রকৌশলী ছিলেন ভয়টেক জর্নিয়াক। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি শতরূপা বড়ুয়া বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.